আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল, বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। আমার পক্ষে স্টুডিওতে সে ঘটনা বলা সম্ভব না, তাই ইমেল করে পাঠালাম। সিলেক্টেড হলে অবশ্যই পড়ে শোনাবেন। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, আমার ছাত্রাবাসের এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি এখনো চলমান। তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না, ছদ্মনাম ব্যবহার করছি রাজীব। ঘটনার শুরুতেই বলবো, ঘটনাটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। লেখার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেরি না করে ঘটনায় ফেরা যাক। ও যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। আমাদের গ্রাম আর পাঁচটা গ্রামের মতোই, রাত সাতটা কিংবা আটটার মধ্যে প্রকৃতি ও মানুষ নিশ্চুপ হয়ে যায়। গ্রামটির নাম কলমদার ডারি। দিনটি ছিল শীতকাল। আমি প্রায় রাতে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম, যা সকাল হলে আবার সেই স্বপ্ন মনে করতে পারতাম না। এভাবেই এক রাতে আমার ঘরের দরজার সামনে থেকে কে যেন আমার নাম ধরে ডাকে, রাজীব, রাজীব। কে ডাকছে আমি বুঝতে পারি না। এত রাত, তিনটা বাজে। আমি অনেকের কাছে শুনেছি যে একটাকে নাকি সাড়া দিতে নেই, তাই আমি আমার মতো করে শুয়ে আছি, ডাকে সাড়া দিচ্ছি না। এভাবেই পরপর তিনবার যখন ডাকল, আমি বলছি কে, কে আপনি, কথা বলছেন না কেন? এবার ডাকের কোনো সাড়া পেলাম না। সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম, আর কোনো আওয়াজ পাইনি। পরের দিন আবার রাত প্রায় দুইটার সময়, চারিদিক যখন নিস্তব্ধ, তখন আমার দরজায় কে যেন কড়া নাড়ে। আমার মনে একটু ভয় কাজ করতে থাকে। আওয়াজ করেই যাচ্ছে, আমি আওয়াজের কোনো উত্তর না দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলাম। এভাবে অনেকক্ষণ আওয়াজ হচ্ছিল। সেদিন রাতটা কোনোভাবে কেটে গেল। পরের দিন আব্বু আম্মুকে বলার পর বলে, একা থাকিস, ওগুলো মনের ভয়। আব্বু আম্মু অবহেলা করল আমাকে, আমি আর কিছু বলিনি। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, আর কোনো আওয়াজ পেলাম না। আমিও ওগুলো মনের ভুল ভেবে অবহেলা করলাম। ঘটনার রাতে আমি আজ সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে যাই। কিছুক্ষণ ফোন টেপার পর চোখে ঘুম চলে আসে। সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাত যখন আনুমানিক আড়াইটা, তখন আমার ঘুম ভেঙে যায়। আর আমি নিজেকে আবিষ্কার করি আমাদের বাড়ি থেকে কিছু দূরে খোলা রাস্তায় এক পরিত্যক্ত বাড়ির সামনে। বাড়িটাতে কেউ থাকত না, অনেকদিন আগে থেকে ফাঁকা। শুনেছিলাম একবার এক সেনা সদস্যের পরিবার থাকতে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে এক রাত থেকেই তারা বাড়িটা ছেড়ে দেয়। এর কারণ কেউ জানে না, তো আমি সেই বাড়ির সামনে কিভাবে আসলাম নিজেও বুঝছি না। বলে রাখা ভালো, বোঝার সুবিধার্থে আমি ঘুমিয়ে চলাফেরা করি না, এরকম কখনো হয়নি আমার সাথে। তো আমি দেখি আমার থেকে 15-20 মিটার দূরে ঝাপসা কিছুর আলো, মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গিয়ে এবার ভালো করে তাকিয়ে দেখার পর বুঝতে পারলাম ওইটা সাদা কাপড় পরিহিত একটি অবয়ব, যার পা মাটির ওপরে হাওয়ায় ভাসছে। তারপর বুঝতে বাকি রইল না আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। এক দৌড় দিয়ে আমি ছুটতে লাগলাম, পেছনে না তাকিয়ে। দৌড়ানোর সময় পেছন থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ ভাঙা গলায় বলছে, আজকে বেঁচে গেলি, কিন্তু আমি আবার আসব। বাড়ি পৌঁছে সোজা আমার রুমে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কাউকে কিছু বললাম না। এভাবে সেই রাত কেটে গেল। তারপর বেশ কয়েকদিন তেমন কিছু ঘটেনি আমার সাথে। আমি খারাপ স্বপ্ন ভেবে আর মাথা ঘামাইনি ওই বিষয়টা নিয়ে। একদিন বাজারে কিছু কাজ থাকায় আমি মেমোরি লোড করতে গিয়ে একটু রাত করে ফেলি। একাই রওনা দিলাম বাড়ির দিকে, রাস্তায় কেউ নেই। গ্রাম তো সন্ধ্যার পর থেকেই এভাবে নিবিড় হয়ে পড়ে, খেয়ে দেয়ে সবাই ঘুমিয়ে যায়। আর বাজার থেকে আমাদের বাড়ি প্রায় 1 কিলোমিটার, কাঁচা রাস্তা, হেঁটেই যাই। একাই আসছিলাম, রাস্তার এক পাশে আমি একটু বসবো ভাবছিলাম, তখনই এক বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করে। চারপাশটা ঘোর অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিলাম না। হাতে থাকা ফোনের টর্চের আলোতে যা দেখলাম তা দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেল। দেখলাম রাস্তার পাশের নতুন এক কবরের ওপর একটি বাচ্চা বসে কান্না করছে আর হাতের ইশারায় আমাকে ডাকছে। আমার সেন্স কাজ করছিল না, কি করব বুঝতে পারছিলাম না। এভাবে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম জানি না। একটু পরে যেন আমি হুঁশ ফিরে পেলাম। হঠাৎ করে ফোনের টর্চ অফ হয়ে যায়, সাথে সাথে এই বাচ্চাটির কান্নার আওয়াজ থেমে যায়। প্রকৃতি যেন নীরবতা পালন করছে। চারিদিকে ভীষণ কুয়াশা, হঠাৎ করে শেয়ালের ডাকে গা থমকে গেল আমার। যেন মনে হচ্ছে মৃত্যু আমাকে ডাকছে। বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। যা সুরাকে রাত জানি সবই পড়তে পড়তে জোরে জোরে পা বাড়িয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা ধরে হাঁটছি, কিন্তু বাড়ির কোনো নিশানা খুঁজে পেলাম না। অনেকক্ষণ হাঁটার পর আমার মনে হচ্ছিল কেউ আমার পিছু পিছু আসছে। পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না, বোঝাতে পারবো না কতটা অসহায় বোধ করছিলাম তখন। সর্বোচ্চ ভয় তখন আমার মনের ভেতর কাজ করছিল। অনেকক্ষণ পেছনে হাঁটার শব্দ আসায় বুকে একটু সাহস নিয়ে পেছনে তাকাতে যাব, অমনি কালো একটি ছায়া আমার সামনে দিয়ে বিদ্যুৎ গতিতে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব, দৌড়ানোর শক্তি পাচ্ছিলাম না, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আমার। হঠাৎ দেখি সামনে থেকে টর্চ জ্বালিয়ে কেউ একজন আসছে। মনে কিছুটা জোর ফিরে পেলাম, এগিয়ে গিয়ে দেখি পাঞ্জাবি পরা একটি লোক, হাতে তসবি, মুখে দাড়ি। উনি জিজ্ঞেস করলেন আমাকে, তোমাদের বাড়ি কলমদার টারি না, তুমি এত রাতে এখানে কি করো? কথার উত্তর দিতে যাব তখনই লোকটির পেছনে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। লম্বা আকৃতির একটি অবয়ব, যার রক্তে মাখা লাল চোখ রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে, নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, সেখানেই জ্ঞান হারাই। আর কিছু মনে নেই। জ্ঞান আসার পর দেখি আমি বিছানায় শুয়ে, পরে বাড়িতে সব বলি। অনেক কবিরাজ দেখানোর পর আলহামদুলিল্লাহ 2 বছর আর তেমন কোনো সমস্যা হয়নি। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? ঘটনার সূত্রপাত এখান থেকেই। পড়াশোনার ব্যস্ততার কারণে পুরো ঘটনাটা, অর্থাৎ এর পরে যা ঘটেছে সেটা তিনি লিখতে পারেননি বলে জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যারা শুনলেন তাঁদেরও ভালো লেগেছে। ছোট্ট করে একটু জানিয়ে রাখি, আমাদের ইউটিউবে যারা ঘটনা শোনেন বা আমাদের যারা রেগুলার ঘটনা শোনেন, তারা আসলে অসমাপ্ত ঘটনা একটু অপছন্দ করেন। সুতরাং আপনারা যারা লিখছেন, আমি বলবো যে ঘটনাটি পুরোটা যদি একবারে লিখতে পারেন তাহলে খুব ভালো হয় আমাদের জন্য। একটু দেরি করে না হয় পাঠালেন, কিন্তু সব অংশগুলো লিখে তারপরে পাঠালে সবার জন্য বুঝতে সুবিধা হয় এবং সবাই খুব বেশ আরাম করে শুনতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে যাদের ইচ্ছে করে আরও একবার ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জান্নাত ঢাকা থেকে। আমি ভূত.com এর নিয়মিত একজন শ্রোতা। রাতে ঘুমোতে যাই শো শুনতে শুনতে। আমি আগে ভূত FM শুনতাম এবং এখন ইউটিউবে আপনাদের প্রকাশিত ঘটনাগুলো শুনি। এটা আমার জীবনে পাঠানো প্রথম ঘটনা, আশা করি ভালো লাগবে। মূল ঘটনায় আসা যাক। 31 ডিসেম্বর পালন করার জন্য আমি আমার খালামণির বাসায় যাওয়ার জন্য রওনা হই। আমার খালামণির বাসা ঢাকা ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যা হয়ে যায়। আমি মাঝে মাঝে খালামণির বাসায় যাতায়াত করি, তাই ক্যান্টনমেন্টের পুরো এলাকা আমার চেনা। আমার খালামণি নয়তলায় থাকেন। যেহেতু নয়তলায় থাকেন, সেহেতু হেঁটে হেঁটে ওপরে ওঠা সবার ক্ষেত্রে সম্ভব না। আমিও নিচে লিফটের জন্য অপেক্ষা করছিলাম আর আনমনে ফোন চাপছিলাম। এক মিনিট পরে লিফটটা নিচে নেমে আসল আর আমি অষ্টম তলা প্রেস করে লিফটের কর্নার সাইডে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ লক্ষ্য করলাম 6 থেকে 7 বছর বয়সী একটা ছেলে, গায়ে তার একটা চেক গেঞ্জি, হাফ প্যান্ট, চুলগুলো উস্কো ফুস্কো। আমি তখনও ভয় পাচ্ছিলাম না, ছেলেটাকে দেখছিলাম আর ভাবছিলাম তার কি শীত করে না। পরক্ষণে ভাবলাম হয়তো খেলতে গিয়েছিল তাই শীত লাগছে না। সবকিছু ভাবতে ভাবতে নবম তলায় উঠে এলাম। লিফট থেকে নামব, কিন্তু আমার সব চিন্তা ভাবনাকে স্থির করে লিফটের সংখ্যাগুলো একবার 7 হচ্ছে, একবার 2 হচ্ছে, একবার 6 হচ্ছে, মানে রীতিমতো লিফট উঠানামা করছিল এবং কাঁপছিল। আমি ভয়ে চিৎকার করছিলাম। দুর্ভাগ্যবশত কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছিল না। এদিকে ছেলেটা পাগলের মতো হেসে যাচ্ছে, আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। আমি আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহকে বলছিলাম আল্লাহ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও। লিফটের আলো জ্বলছিল, নিভছিল। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার শরীর খুব বেশি ঘাম ছিল। হঠাৎ আমার চোখ যায় ইমার্জেন্সি বাটনে। আমি কোন রকম ইমার্জেন্সি বাটন চাপ দিয়ে অজ্ঞান হয়ে যাই। আনুমানিক রাত 9টার পর আমার জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান আসলে আমি জিজ্ঞাসা করি কি হয়েছে। আমার খালামণি আমাকে উত্তর দেন আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম লিফটের মধ্যে, যে গার্ডগুলো বাসায় পাহারা দেয় তারা নাকি ইমার্জেন্সির সংকেত শুনে তাড়াতাড়ি করে লিফট থেকে আমাকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে এবং উপরে রেখে গেছে। আমি এটা রীতিমতো শুনে অবাক হয়ে গেলাম, মানে আমার সাথে কি হলো এটা। তার পরের দিন বাসায় ফিরে আসলাম এবং হুজুরের কাছে গিয়ে সব খুলে বললাম। হুজুর আমাকে বললেন আমার সেদিন যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার সময় গাছ থেকে ছোট্ট একটা বাচ্চা জিন আমার সাথে খেলা করার জন্য আসে এবং সে তার খেলা শুরু করে। তারপর হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেন, আলহামদুলিল্লাহ। তারপর আর কিছু হয়নি আমার সাথে। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সময় করে ইনশাল্লাহ পাঠাবো। জান্নাত লিখেছেন ঢাকা মিরপুর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনি ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাফান, যশোর জেলার সরসা থানা থেকে বলছি। আমি ভূত ডট কমের একজন নিয়মিত শ্রোতা। মোবাইল নাম্বার দিয়েছেন তিনি, সেটা পড়ছি না। তারপরে তিনি লিখছেন, বেশি কথা না বলে সরাসরি ঘটনায় যাই। সালটা 2010, আমার বয়স তখন 9 বছর, আমি ক্লাস 3 ছাত্র। সময়টা ছিল শীতকাল। তো শীতকালে আমাদের বাড়িতে সকালগুলো ছিল জমজমাট। প্রতিদিনের মতো সকালে আমার আম্মু ভাত মাখাচ্ছিল রোদে বসে। তো আমাদের পাশে আমাদের পোষা কুকুরটা শুয়েছিল। তখন আমাদেরই গ্রামের একজন প্রতিবেশী, আমাদের সমবয়সী একটা ছেলে আমাদের উঠোন দিয়ে হেঁটে যাচ্ছিল। আমাদের পোষা কুকুরটা ছেলেটাকে দেখে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাড়া করে। সেই সময় আমার আব্বু পাশে থাকায় কুকুরের ওপর প্রচণ্ড রেগে যায় এবং আমার আব্বু ও মেজ কাকা মিলে কুকুরটাকে ধরে গলায় দড়ি দিয়ে আমাদের ঘরের পেছনে থাকা কাঁঠাল গাছের সাথে টাঙিয়ে ফাঁসি দিয়ে ফেলে। আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল, সেই স্কুলের হেডমাস্টার ছিল আমাদের এই গ্রামের সুবাদে ভাই। তো কুকুরটাকে যেদিন মারা হয় ঠিক সেদিন রাতে হেডমাস্টারের ওয়াইফ স্বপ্নে দেখেন আমাকে যে গলায় দড়ি দিয়ে মারল তার জন্য ওরা ধ্বংস হবে। ঠিক তার এক সপ্তাহ পরে ঘটনা ঘটে। ঘটনাটি হল একটি বেগুনকে কেন্দ্র করে। আমার সেজ চাচা এক বিঘা বেগুনের চাষ করে, তো সেই বেগুনের জমিতে আমার এক চাচাতো ভাই, সেটা হল আমার আব্বুর আপন চাচাতো ভাইয়ের ছেলে, কয়েকটা কাঁচা বেগুন খায়। এই ঘটনাটি আমার সেজ চাচার ছেলে অর্থাৎ বেগুনের ভুঁইটা যার সেই ছেলে দেখে ফেলে। যে বেগুন খেয়েছিল তাকে জুতো দিয়ে মারে। তখন ছেলেটি কান্না করতে করতে বাড়িতে এসে ওর মায়ের সাথে এই ঘটনাটি শেয়ার করে, এটাও বলে তাকে জুতো দিয়ে মারা হয়েছে। তখন আমার সেই চাচি অর্থাৎ আমার আব্বুর চাচাতো ভাইয়ের ওয়াইফ ঝগড়া শুরু করে আমার কাকির সাথে। তার কিছুক্ষণ পরে আমার আব্বুর চাচাতো ভাই বাড়ি আসে এবং সে ছিল আমাদের গোষ্ঠীর বড় ভাই। তো সে বাড়ি আসার পরেই আমার চাচি সেই চাচাকে বলে, তোর ছেলেকে মেরেছে, তুজোদের না মেরে ভাত খাবি না। তখন আমার সেই চাচা আমার চাচাতো ভাইকে খুঁজে বেড়াচ্ছে যে মেরেছিল ওনার ছেলেকে। তো আমার চাচাতো ভাইকে বাড়িতে খুঁজে পায় এবং তার গলা টিপে উঁচু করে রাখে। তখন তার গাল দিয়ে গ্যাজলা বের হওয়া শুরু করে। আমার সেজমা তখন গোসল করে আসছিল পুকুর থেকে। তার ছেলের এই দৃশ্য দেখে সেজমা বলে, আমার ছেলেকে ছেড়ে দে। এটা বলার সাথে সাথে আমার সেজমামা মারধর শুরু করে। তো আমার আব্বু বাধা দিতে আসলে আমার আব্বুকে মাথায় চারটা বাড়ি মারা হয় মুগুর দিয়ে অর্থাৎ বাঁশ দিয়ে। সাথে সাথে আমার আব্বু মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আমার আব্বুকে মাথায় পানি দেয়া হয়। আমার দাদি সেই চাচাকে থামাতে গেলে আমার দাদিকেও আঘাত করে। এটা দেখে আমার মেজ চাচা আর নিজেকে সামলাতে পারেনি। তখন আমার মেজ চাচা একটা ক্রিকেট ব্যাট নিয়ে ওনার ঘাড়ে আঘাত করে। সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে, মাথার ঘিলুও বের হয়ে যায়। তখন সেই চাচাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেই দিন রাত ১২টার সময় চাচা মারা যান। এই ঘটনা আমাদের কানে আসা মাত্র আমরা বাড়ি থেকে চলে যাই আমার নানির বাড়িতে। মামলা হয়েছে আব্বু, মেজ কাকা, সেজ কাকা সবাই পলাতক। এভাবে চলে যায় ৭ বছর। ঘটনাটা এ পর্যন্ত থাকলেই পারত। মূল ঘটনা ঘটে এর পর। আমরা বাড়িতে আসার পরে ঘটতে লাগলো নানান সমস্যা। আমার বয়স তখন ১৬ বছরের কিছু বেশি। আমি টিনের ঘরে একা একা ঘুমাতাম। একদিন খেয়াল করলাম আমার জানালার পাশে একটা ছায়া। আমি গুরুত্ব দিলাম না, শুয়ে পড়লাম। ঠিক রাত ২টার দিকে আমার ঘরের টিনে হাত পুলানোর শব্দ। আগেই বলে রাখি আমি ছোট থেকে অনেক সাহসী। তখন আমি ঘরের বাইরে বের হলাম, যেখান থেকে হাত বোলানোর শব্দটি পাচ্ছিলাম। কাউকে দেখতে পেলাম না, ঘরে এসে শুয়ে পড়লাম। ভাবলাম মনের ভুল। ১০-১৫ মিনিট পরে আবারও একই শব্দ। কর্কশ শব্দে কেউ বলতে লাগলো, মেরেছিস না, সবাই মরবি, কাউকে ছাড়ব না। তখন আমি চিৎকার করে উঠি, এক দৌড়ে আম্মুর কাছে চলে যাই এবং সব ঘটনা বলি। তখন আম্মু বলল, কিছু না, তোর মনের ভুল। তো এভাবে রাত কেটে গেল নির্ঘুম। সেদিন আর কিছু হল না। তার পরের দিন রাতে আমি বাজার থেকে ফিরছিলাম। আমাদের বাড়িতে আসার পথে বাড়ির একটু দূরে ছিল একটা ঘন বাঁশ বাগান। বাঁশ বাগানের ভেতর থেকে চলে গেছে একটা রাস্তা। তো আমার কাছে ফোন ছিল, ফোনের চার্জ শেষ হওয়ার কারণে আমি একটা সিগারেট ধরাবো বলে লাইটার বের করছিলাম। আমার স্মোক করার অভ্যেস ছিল। আমি লাইটারটা জ্বালাচ্ছিলাম, আমার মনে হল একটা বাতাস এসে বারবার আগুনটা নিভিয়ে দিচ্ছে। ভয় পেলাম, আতঙ্কিত হলাম, অনেক কষ্টে সিগারেটটা ধরালাম। সেই সময় একটা পানি এসে আমার মাথার ওপরে পড়ল, সাথে সাথে আমার সিগারেটের আগুন নিভে গেল। বিশ্বাস করেন, তার পরের ঘটনা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বাঁশ ছাড়ের ওপরের দিকে তাকাতেই দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা লাশ ঝুলে আছে, সাথে সাথে একটা করে ছায়া এসে আমার কাঁধে হাত রাখল, সাথে সাথেই আমি জ্ঞান হারাই। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করলাম আমাদের বাড়িতে। সব ঘটনা আমি আপু আম্মুর সাথে শেয়ার করলাম। তারা একটা বড় মৌলানার সন্ধান পেলেন। তাকে বাড়িতে নিয়ে আসার পর সব ঘটনা শোনার পরে তিনি যা বললেন তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, একটা জিন আমার ভেতরে প্রবেশ করেছে, সে আমার কাছ থেকে এত সহজে যাবে না। ইমাম সাহেব আমার শরীর বন্ধ করে দিলেন, বাড়ি বন্ধ করে দিলেন, সমস্যার সমাধান হল ভাবলেন সবাই। কি ভাবছেন, ঘটনা শেষ? ঘটনা এ পর্যন্ত শেষ হলে পারত, কিন্তু না। এরপরে আমার জীবনে নেমে এলো ঘোর ছায়া। ইমাম সাহেব বাড়ি বন্ধ করে দেওয়ার 7 মাস পরে ঘটল আসল ঘটনা। আমি রাতে শুয়ে আছি, রাত তখন 1টার মতো বাজে। আমি ফেসবুক দেখছি, হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে কেউ একজন বসে আছে। সাথে সাথে রুমের লাইট অন করলাম, কেউ নেই। লাইট অফ করার সাথে সাথে আবারও সেই একই দৃশ্য। তখন সে আমাকে বলল, বড় ভুল করেছিস বাড়িতে মওলানা এনে, তোর পরিবারের লক্ষ্যে নেই। আমি কিছু বলার আগে সে আমার মুখের ওপর বলল, মুখ দিয়ে শব্দ বের করলেই ক্ষতি করব। বিশ্বাস করুন, আমি ঘামছি, সারা শরীর ভিজে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি চাও তুমি, কেন এসেছ, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। সে বলল, তোকে ছাড়তে পারি তবে জীবনের বদলে জীবন দিতে হবে। আমি তাকে বললাম, কিভাবে সম্ভব এটা? সে তখন বলল, একটা ছোট 2-3 বছরের পুত্র সন্তান লাগবে। আমি ওর কথায় রাজি হলাম। পরের দিন সকালে মা বাবাকে সব ঘটনা বললাম। আব্বু আম্মু শহর থেকে বড় একজন মওলানাকে নিয়ে এলেন, সব ঘটনা বললেন। তখন তিনি আমাদের বাড়িতে থাকলেন, বললেন আমি এখানে 1 দিন থাকব। সেদিন রাত 8টার মতো বাজল। ঠিক সেই সময় বাড়ির ভেতরে একটা গর্ত খনন করে তার পাশে একটা মূর্তি বানানো হলো এবং আমার ভেতরের জিনকে হাজির করানো হলো। তারপর থেকে আমি কিছু জানি না, বাকিটুকু মায়ের মুখে শোনা। মা বলল, জিনটাকে যখন মওলানা সাহেব জিজ্ঞেস করলেন সে কি চায়, তখন সে বলল জীবনের বদলে জীবন চায়। কবি আজ বললেন, ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা, না হলে কপালে দুঃখ আছে। তখন অনেক তর্ক বিতর্ক শুরু হল। এক পর্যায়ে কবিরাজ মূর্তির ওপরে লাঠি দিয়ে মারতে শুরু করল আর ধূপের আগুন ছুড়ে মারল। মা বলল, এক পর্যায়ে জিনটিকে বোতলে বন্দি করে বাড়ির পাশে একটু দূরে আমাদের নিজেদেরই জমিতে 10 হাত গর্ত করে বোতলটিকে পুঁতে রাখা হয়েছে। এখনো সেই জায়গাটায় একটা বড় কিছু বসানো আছে, মোটামুটি ভালোই কাটছে এখন। এই ছিল ঘটনা। ঘটনাটি একটু বড়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না। এটা খুব ছোট ঘটনা, আমাদের ঘটনাগুলো আসলে অনেক বড় হয়, সো আপনি একেবারেই চিন্তা করবেন না। আপনি পরবর্তীতে এর চেয়েও বড় ঘটনা পাঠাতে পারেন, মানে এর 2 গুণ 3 গুণ 4 গুণ হলেও কোনো সমস্যা নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। না, পরের আর কোনো ঘটনা না, এই ছিল আমাদের আজকের রবিবারের বিশেষ আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত ডট কমের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।